الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. مدني چنل درشوك، অনুষ্ঠান শানে নজুলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলী শান হল, তিন ধরনের ব্যক্তি এমন হবেন যাদের কিয়ামতের দিন আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন। তাদের প্রথম ব্যক্তি তিনি হবেন, ইরশাদ করলেন যে আমার কোনো উম্মতের পেরেশানিকে দূর করবে। দ্বিতীয় তিনি, যে যিনি আমার সুন্নতকে জিন্দা করবে। তৃতীয়ত, আমার উপর অধিক হারে দরুদ পাঠকারী। ওনারা সেই সৌভাগ্যবান হবেন যাদের কিয়ামতের দিন আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন। যদিও বা আরও অনেক হাদিস রয়েছে যেখানে আরও অনেক আমলের কথা বলা হয়েছে যে যাদের আরশে ইলাহির ছায়া নসিব হবে। এই রেওয়ায়তে এই তিনজনের উল্লেখ রয়েছে, উম্মতের পেরেশানিসমূহ দূর করবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নতের উপর আমল করে সুন্নতকে জীবিত করা, আর আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালামের রাতের উপরে অধিক হারে দরুদ পড়া, এটা আপন ওয়াজিফা আমাদের সকলের বানিয়ে নেওয়া উচিত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুলে আমরা নির্ধারিতভাবে কোন একটি আয়াতে মোবারকা বাছাই করার মাধ্যমে তার প্রেক্ষাপট, কিছু এমন ঘটনাবলী, কিছু এমন প্রেক্ষাপট সহ শানে নজুল রয়েছে যে যেটা সে আয়াত নাজিল হওয়ার কারণ যেটাকে বলা হয়ে থাকে। আজ আমরা শুরুতে সুরায়ে হুজুরাতের আলোচনা শুনব, অতঃপর ইনশাআল্লাহ প্রেক্ষাপট কিছুটা আলোচনার চেষ্টা করতে থাকব। আল্লাহ রব্বুল আলামিন কুরআনে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহি রহমানি রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتوب فاولئك هم الظالمون।
ترجمه হে ঈমানদারগণ, পুরুষ অন্য পুরুষের প্রতি হাসবে না, হতে পারে যে তিনি যিনি হাসছেন তার থেকে উত্তম হবে, না নারী অন্য নারীর প্রতি হাসবে, হতে পারে যে তিনি সে তামসাকারীর চাইতেও উত্তম। আর পরস্পরের মধ্যে কাউকে বিদ্রুপ করো না, আর একে অন্যকে খারাপ নামে ডেকো না। মুসলমান হওয়ার পরও ফাসিক বলাটা কতটাই খারাপ নাম, আর যে তওবা করবে না সেই জালিম। এই আয়াতে মুবারকা, যার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদের এই হুকুম ইরশাদ করেছেন,
লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম,
যে হে ঈমানদারেরা, কোন জাতি কোন পুরুষ সে অন্যকে নিয়ে এভাবে বিদ্রুপ করবে না, তাকে নিয়ে হাসবে না, আর না এক নারী অন্য নারীর প্রতি হাসবে। হতে পারে সম্ভাবনা যাকে নিয়ে হাসা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, সে তার চেয়ে উত্তম ফজিলতপূর্ণ। আর খারাপ নামে একে অন্যকে ডাকা, বিদ্রুপ করা, পবিত্র শরীয়ত একজন মুমিনকে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুসলমান, অ্যাজ এ মুমিন এই বিষয়সমূহ থেকে নিষেধ করে দিয়েছেন। এই আয়াতে মুবারকার প্রেক্ষাপট, শানে নজুলের ভিত্তিতে বিভিন্ন কথা এবং বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে। হজরতে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন যে হজরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু, কানের শ্রবণ শক্তি ওনার কিছুটা দুর্বল ছিল, আর যিনি শ্রবণ শক্তি দুর্বল হয়ে যায় তিনি শ্রবণের ক্ষেত্রেও ওনার যেমন উঁচু আওয়াজের প্রয়োজন হয়, আর যখন ওনার প্রতি কোনো ব্যক্তি বলেন তো তিনি অনেক বড় আওয়াজে, উঁচু আওয়াজে, ওনার আওয়াজও উনি অনেক উচ্চ করেন, উঁচু স্বরে বলেন। তো তিনি যখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে তিনি অংশগ্রহণ করতেন, হাজির হতেন, তো সাহাবায়ে কেরাম ওনাকে আগে জায়গা দিয়ে দিতেন, বসিয়ে দিতেন, যাতে তিনি উঁচু শুনতে পান কাছে বসার মাধ্যমে। এমনটাই হতো, আর জায়গা ওনার জন্য খালি করে দিতেন। একদিন ওনার মজলিসে আসতে দেরি হল, তো উসুল এবং কায়দা এটা ছিল মজলিসের মধ্যে তশরিফ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যেত, তো তখন সাহাবা আলোচনা শোনার মধ্যে মশগুল থাকতেন, মগ্ন থাকতেন, পরে যিনি আসতেন তিনি সেখানে বসে যেতেন। কিন্তু তিনি নিয়ম অনুসারে চলতে চলতে সামনের দিকে জায়গা দিন, জায়গা দিন এটা বলতে বলতে অগ্রসর হলেন। এমনকি তিনি নবী করিম আলাইহিসসালামের নিকটে পৌঁছে গেলেন, বসে গেলেন, কিন্তু একজন ব্যক্তি ওনার আগে মজুদ ছিল, আর তিনি ওনাকেও সরাতে লাগলেন যে তুমি এখান থেকে পেছনে যাও। কিন্তু তিনি ওনার প্রতিউত্তরে বলে দিলেন যে আপনি তো জায়গা পেয়ে গেছেন, এখন বসে যান। অর্থাৎ একজন ব্যক্তি ছিল, আর প্রকাশ্যে সকলেই চাইত, প্রত্যেক ব্যক্তিই চাইত উনি মুস্তফার নৈকট্য পান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সেখানে বসে গেলেন। এখন ব্যাপারটি হল এমন যে অনেকক্ষণ তিনি সেখানে বসে রইলেন, আর এমনকি দিন আলোকিত হয়ে গেল। যখন দিনের আলো চলে আসল, তো তিনি ওনার হাত ধরে রেখেছিল যে সামনে কে রয়েছে, তো জিজ্ঞেস করলেন তাকে কে, তো তিনি নাম বললেন, আর তিনি বললেন অমুক। তো সেখানে অমুকের ছেলে সম্বোধন করল, অর্থাৎ ওনার মায়ের সাথে সম্পর্ক করে কোনো এমন বাক্য প্রয়োগ করে দিল, যাতে তিনি মূলত এর দ্বারা যে একটি কষ্টদায়ক সে কথা ছিল, তো এর উপরে উনি কিছুটা লজ্জা অনুভব করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে এই দুনিয়ার জন্য যতদিন কিয়ামত সংগঠিত না হয় এই আহকাম বর্ণনা করে দিলেন যে কেউ কাউকে এই ধরনের কষ্ট দিল, তাকে নিয়ে তামাশা করল, এটা ঈমানদারের চিহ্ন নয়, নিষেধ করে দিলেন যে এমন করো না। কেননা আমাদের ধর্ম, আমাদের পবিত্র শরীয়ত, যেই ফজিলত, উত্তমতা আর সম্মান, তার যে একটা অবস্থান রেখেছেন, সম্মানের যে অবস্থান রেখেছেন, সেটা কোনো জাতির বিবেচনায় রাখা হয়নি, সেটা কারো গায়ের রং কালো কিংবা সাদা হওয়ার ভিত্তিতে রাখা হয়নি, সেটা অন্য কোনো ভিত্তিতে নয়, বরং রেখেছেন এই ভিত্তিতে, তাকুয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত সে যিনি আল্লাহর কাছে তাকুয়াবান, ভয় পান যিনি। এটা সম্মানের ধারা বর্ণনা করা হয়েছে। আরও একটি এই সংক্রান্ত শানে নজুল বর্ণনা করা হয়ে থাকে। ইরশাদ করলেন যে এই আয়াতে মুবারকা, এটা বনি তামিমের সেই ব্যক্তিদের সম্পর্কে এটা নাজিল হয়েছিল যারা সম্পদের দিক থেকে গরিব ছিল, তো তাদের ব্যাপারে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে। তাদের মধ্যে হজরতে বিলাল, হজরতে সোয়েব, হজরতে সালমান, হজরতে সালেম রদিয়াল্লাহু আনহুম, ওনারা সম্পদের দিক থেকে গরিব ছিল, গরিব ব্যক্তি ওনারা ছিল। বলা হয়েছে যে ওনাদের গরিবীকে দেখে কেউ উপহাস করেছিল, আর ওনাদের ব্যাপারে এ আয়াত নাজিল হয়েছে যে পুরুষ পুরুষের প্রতি হাসবে না, অর্থাৎ সম্পদশালী গরিবদের নিয়ে উপহাস করবে না, উচ্চ বংশের লোক অন্য কোনো বংশের প্রতি, নিঃস দারিদ্রতার প্রতি, চোখওয়ালা সে কোনো অন্ধ কিংবা নাবিনার প্রতি উপহাস করবে না। ইরশাদ করলেন যে উপহাসকারীর চেয়ে সত্যবাদী এবং ইখলাসের ক্ষেত্রে সে অধিক অগ্রগণ্য, যে প্রকাশ্যে হতে পারে নিঃস ল্যাংরা কোনো গরিব হতে পারে, কেউ বংশের দিক থেকে প্রকাশ্যে নিচু বংশের লোক, কিন্তু আল্লাহর কাছে তো সম্মান তাকুয়ার ভিত্তিতে হয়ে থাকে, ইখলাসের ভিত্তিতে হয়ে থাকে। তো মাদানী চ্যানেলের দর্শক, এই আয়াতে মুবারকার দ্বিতীয় শানে নজুলের মধ্যে একেবারে স্পষ্টভাবে এই পায়গাম আর এই বর্ণনা করে দেওয়া হয়েছে যে দারিদ্রতা মুখাপেক্ষিত এবং গরিব হওয়া, দারিদ্রতার এই নিদর্শন যদি কারো কাছে পাওয়া যায় তো তার প্রতি উপহাস করো না, তাকে উপহাস করো না। কেননা যাকে নিয়ে উপহাস করা হচ্ছে হতে পারে তিনি নেকির ক্ষেত্রে তার চেয়ে উত্তম, ভালো।
এটা তো বলা যায় যে এ অভ্যাস খুবই খারাপ যে কোনো ব্যক্তি কার উপরে তার দারিদ্রতার কারণ উপহাস করবে।
মূলত অনেক সময় তারা এমন আল্লাহর বান্দা হয়ে থাকে।
হাদিসে পাক ইরশাদ হয়েছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কতই না এমন লোক রয়েছে যাদের চুল উস্কো শুষ্ক, কতই না এমন লোক রয়েছে, কতই না এমন লোক রয়েছে যাদের চুল বিকৃত, শরীর অপরিচ্ছন্ন হয়ে থাকে, ওনাদের কাছে দুটি পুরনো চাদর থাকে, ওনাদের কেউ নিজের কাছে রাখে না, কিন্তু আল্লাহর বারেগাহে কি মকা মর্তবা রয়েছে ওনাদের।
হাদিসে পাক ইরশাদ করা হয়েছে, যদি তারা আল্লাহর নামে কসম করে তো আল্লাহ তাআলা সেই কাজ করে দিবে, অর্থাৎ তাদের কসমকে সত্যায়ন করে দিবে।
যদি ওনারা বলেন যে এই কাজ এইভাবে, তো রব তাআলা সেই কাজ সেভাবেই করে দিয়ে থাকেন। এটা আল্লাহর প্রিয়ভাজনদের শান যে কসম যদি কোনো বিষয়ে করে নেন তখন বিষয়টি সেভাবেই সংগঠিত হয়ে যায়।
প্রকাশ্যে দুটি পুরাতন চাদর থাকে তাদের, কিন্তু আল্লাহর কাছে তাদের কি মকাম মর্তবা রয়েছে সেটা আমরা জানি না।
আরও একটি রেওয়ায়তের মধ্যে বর্ণনা করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদের ব্যাপারে বলবো না? অতঃপর বললেন, এটা প্রত্যেক ওই ব্যক্তি যারা দুর্বল আর মানুষের দৃষ্টি থেকে মূলত ঘিরে থাকে, মানুষের দৃষ্টিতে তাদের সে গুরুত্ব সেটা অর্জিত হয়নি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি আল্লাহ তাআলার উপর তারা কসম করেন তো আল্লাহ তাআলা অবশ্যই তাদের কসমকে সত্যায়ন করে দিবেন, অর্থাৎ বিষয়টি সেভাবেই ইরশাদ করে দিবেন যেভাবে সে আল্লাহর বান্দা কসম করেছেন। আর তারা প্রকাশ্যে মানুষের দৃষ্টি থেকে নিচু থাকে, ওনাদের মানুষের দৃষ্টিতে সে ইজ্জত সম্মান তাদের নেই, কিন্তু আল্লাহর কাছে তারা কতটা বুজুর্গ হয়ে থাকেন, রবের নিকটে ওনারা কতটা প্রিয় নেক এবং আল্লাহর বলি হয়ে থাকেন। এজন্য প্রকাশ্যে কারো পোশাক অপরিচ্ছন্ন দেখে, কারো পোশাক পুরাতন এবং ময়লাযুক্ত দেখে এ অভ্যাস ভালো নয় যে কারো উপহাস করবে। আজ মানুষের মধ্য থেকে আশ্চর্য ধরনের এই স্ট্যাটাস তৈরি হয়ে গেছে, কেউ প্রথমে নিচু ছিল পরবর্তীতে সে বড় হয়ে গেল, সম্পদের দিক থেকে নিচে ছিল কিন্তু পরবর্তীতে আমির হয়ে গেল, এখন তিনি ওনার আশেপাশের যে নিকট আত্মীয় ছিল, লোক যারা ওনার স্ট্যাটাসের ছিল, এখন তিনি তাদেরকে নিচু মনে করেন, এই বিষয়ের উপর আল্লাহর শুকরিয়া আদায় করেন না যে আমিও সেখানে ছিলাম, আল্লাহ আমাকে সেখান থেকে বের করে কি কি নিয়ামত না দিয়েছেন, আর আমার মস্তিষ্ক আমার অন্তর কি কি ধরনের চিন্তা করতে থাকে, কত জঘন্য খারাপ চিন্তা করতে থাকে, নগণ্য চিন্তা করে। আল্লাহকে ভয় করা উচিত, কাউকে নিচু মনে করবেন না, কাউকে নিচু মনে করবেন না। বনি ইসরায়েলের একজন বলি ছিল, তিনি ইবাদত করতেন, তো আসমানের উপর বৃষ্টি রোদের মধ্যে ওনাকে মেঘমালা ছায়া প্রদান করতেন। এখন একদিন একজন নওজোয়ান সেই পথে অতিক্রম করল, আর তিনি দেখতে পেলেন আল্লাহর বান্দা ইবাদত করছেন আর মেঘ ছায়া দিচ্ছেন। তিনি নিজে নিজের সমালোচনা শুরু করে দিলেন, আমি কতই না আল্লাহর নাফরমান, আমি কতই না আল্লাহর নাফরমান, গুনাহগার, আর উনি আল্লাহর কত বড় ওলি, নেকার, যে মেঘমালা ওনাকে ছায়া দিচ্ছে, বাকিরা রোদের মধ্যে রয়েছে, উনি ছায়ার মধ্যে রয়েছে, তাহলে কেন নয় আমিও রবের কাছে তওবা করব, আমিও আল্লাহর কাছে মাফ চাইব, তার কাছে বসে যাব। তিনি সেই নিয়তের সাথে কদম উঠালেন আর সেই বুজুর্গের দিকে যিনি ইবাদতের জন্য রোদের মধ্যে বসলেন, ওনাকে মেঘমালারা ছায়া দিচ্ছেন, যখন ওনার কাছে গেলেন তো সে ব্যক্তিকে সে ইবাদত গুজারে তার উপর রাগ চলে আসল, আর তিনি বলতে লাগলেন যে এই গুনাহগার ব্যক্তি এখান থেকে উঠে চলে যাও, এই মেঘমালার ছায়া আমি কতটা ইবাদতের কারণে আল্লাহ আমাকে দিয়েছেন, আর এই নিচু গুনাহগার আমার পাশে এসে বসে গেল, যাও এখান থেকে বেরিয়ে যাও। তার অন্তর অত্যন্ত ভেঙে গেল, আল্লাহ তো মানুষের নিয়ত এবং দিলকে দেখেন যে তিনি কোন নিয়ত সহকারে ওনার কাছে এসেছিল, কিন্তু এই ব্যক্তি তাকে এভাবে তাড়িয়ে দিল। সেই নওজওয়ান সেখান থেকে
উঠল, অনেক আফসোসের সাথে সেখান থেকে উঠল আর চলতে শুরু করল। সেই ম্যাগের ছায়াও সেই নওজোয়ানের সাথে চলা শুরু করে দিল। আর সে সময়ের নবীর কাছে ওহী চলে আসলো যে তাকে বলে দিন, গুনাহগার সেই নওজোয়ানের অন্তরে যে লজ্জাবোধ সৃষ্টি হল, আল্লাহর ভয় সৃষ্টি হল, আল্লাহ সেই কারণে তার গুনাহকে মাফ করে দিয়েছেন, আর এই ইবাদত গুজারের অন্তরে যে অহংকারের সৃষ্টি হল, এই যুবককে যে অপমান করল, গুনাহগার মনে করল, এই কারণে তার ইবাদতগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, তাকে বলবেন যে আজ থেকে তুমি নতুনভাবে যে ইবাদত করবে তোমার সেগুলো বিবেচনা হবে। কোথায় ইবাদত করে পৌঁছে গেল, এখন সব কিছু অহংকারের কারণে, অন্যকে নিচু মনে করার কারণে সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। আর সেই নওজোয়ান গুনাহগার প্রকাশ্যে, কিন্তু যখন অন্তর থেকে লজ্জার সৃষ্টি হল, সত্যিকার অন্তরে তওবার দিকে আসলো, রব অতঃপর তাকে কবুলও করে নিল। এই জন্য তো বলা হয়েছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের আকৃতির দিকে দেখেন না, কিন্তু তোমাদের অন্তরসমূহ দেখেন, তোমাদের অন্তরকে দেখেন। তো কুরআনে পাকের এই আয়াতের মধ্যে যেটা শুরুতে এটা সর্বোপরি মুমিনদেরকে হুকুম দেওয়া হয়েছে যে কেউ কোনোভাবে এই ধরনের উপহাস করবে না, তাকে নিচু মনে করবে না। আচ্ছা, নির্ধারিতভাবে মহিলাদের আলোচনাও এসেছে,
ওয়ালা নিসা উম্মিন নিসা ইন আসা আইয়া কুন্না খায়রাম মিনহুন্না
ইরশাদ করে দিলেন, আর একজন মহিলাও অপর মহিলার প্রতি হাসবে না, যে হতে পারে যার উপর তিনি হাসছেন তিনি তার চেয়ে উত্তম, হতে পারে তিনি উত্তম। এই আয়াতে মুবারকের এই অংশের ওইখানে আলাদাভাবে শান নজুল বর্ণনা করা হয়েছে যে কিছু নারীরা অন্য নারীদের উপরে তাদের কর্মের কারণে তারা উপহাস করে, তারা হাসে তাদের প্রতি। তো আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরও এখানে বিশেষ করে উল্লেখ করে দিয়েছেন, তো মহিলাদেরকেও নিষেধ করে দেওয়া হয়েছে। আর মহিলাদের মধ্যে অনেক সময় তারা অন্যকে নিচু জানার কারণে তামসার ছলে, এখানে এই উপহাস অর্থাৎ এখানে এমন তামসার কথা বলা হয়েছে যেটা অন্যের জন্য অপমানজনক হবে, তার অন্তর ব্যথিত হবে, দিন এটার অনুমতি দেয় না। আমাদের এখানেও অনেক সময় নির্দিষ্ট কোনো কৌমের নাম নিয়ে তাদেরকে নিয়ে উপহাস করে, মানুষ তাদের নামে ছন্দ তৈরি করে, এভাবে ইসলামের মধ্যে অনুমতি নেই। হযরতে আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহি আলাই তিনি বর্ণনা করেন যে নিচু করার জন্য জবান অথবা ইশারা কিংবা অন্য কোনোভাবে এমন পদ্ধতি যাতে মুসলমানদের উপহাস করা হয়ে থাকে, তাকে লাঞ্ছনা দেওয়া হয়ে থাকে, কষ্ট তাকে পৌঁছানো হয়ে থাকে, ইরশাদ করেন যে এই কষ্ট দেওয়া, এই দুঃখ দেওয়া কঠিনভাবে হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। হাদিসের মধ্যে তার ফলাফল বর্ণনা করা হয়েছে, নবী করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, আপন ভাইয়ের সাথে ঝগড়া করো না, তাকে নিয়ে উপহাস করো না, অথবা তার সাথে এমন কোনো ওয়াদা করো না যেটার তুমি খেলাফ করবে। মুনাফিকের আলামতের মধ্যে এটা বর্ণনা হয়েছে, ঝগড়া করলে তো গালি দেয়, বলার সময় মিথ্যা বলে, ওয়াদা করলে তো এটা ভঙ্গ করে, যদি তার কাছে আমানত রাখা হয় তো সেটা খিয়ানত করে। এটা মুমেনদের নয়, এটা তো মুনাফিকদের আমল, মুনাফিকদের নিদর্শন বর্ণনা করা হয়েছে। আর যার মধ্যে চারটি থাকবে, রেওয়ায়তের মধ্যে বর্ণনা করা হয়েছে সে খালিস মুনাফিক, আর কারো কাছে একটা পাওয়া গেলে তো মুনাফিকের একটি আলামত তার মধ্যে বিদ্যমান থাকে। মুসলমানদেরকে তো ইমানি গুণাবলীর সাথে, ইসলামের সৌন্দর্যপূর্ণ শিক্ষার সাথে তাকে আপন জীবন অতিবাহিত করতে হবে। একটু লক্ষ্য করুন, যারা দুনিয়াতে মানুষকে নিয়ে উপহাস করে, কিয়ামতের দিন তাদের সাথে কি করা হবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়াত, নবী করিম আলাইহিসসালাম ইরশাদ করেন, তার জন্য রয়েছে যে ব্যক্তি কাউকে নিয়ে উপহাস করে, ইরশাদ করা হল যে যখন কিয়ামতের দিন মানুষকে নিয়ে উপহাসকারীদের সামনে জান্নাতের একটি দরজাকে খোলা হবে আর তাকে বলা হবে যে আসো এখানে প্রবেশ করো, সে অনেক অতিষ্ঠের সাথে আর চিন্তামগ্ন হয়ে সে দরজার নিকটে আসবে, যখন আসবে দরজা তার প্রতি বন্ধ হয়ে যাবে। এমনকি তার সামনে আরও একটি দরজা খোলা হবে, তার দিকে তাকে বলা হবে আসো এটার দিকে আসো, সে আসবে সেটাও বন্ধ করে দেওয়া হবে, এটাই তার সাথে করা হবে। দরজা খুলবেন আর অতঃপর সে নিকট আসলে সেটা বন্ধ হয়ে যাবে। এমনকি বলা হয়েছে যে তার সাথে এই ব্যাপারটি সংঘটিত হবে, অতঃপর দরজা খোলা হবে আর আওয়াজ আসবে, পুনরায় আসবে, কিন্তু সে আকাঙ্ক্ষাহীনতার কারণে সেখানে যাবে না, যে আমি পুনরায় গেলে দরজা বন্ধ করে দেওয়া হবে। ইরশাদ করলেন এভাবে সে জান্নাতে প্রবেশ করা থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ আকবর আল আমান ওয়াল হাফিজ। কেননা দুনিয়াতে সে এমন উপহাস করেছে যার কোনো বাস্তবতা নেই, যার মধ্যে কোনো সত্যতা নেই, বরং কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল তাহকির, নিচু নিম্ন মনে করা কাউকে, এ ধরনের আমল তার মধ্যে পাওয়া যেত, এজন্য তার ফলাফলকে বর্ণনা করা হয়েছে। আর কষ্ট, দুঃখ দেওয়ার অবস্থা, কিভাবে মানুষ একে অপরকে কষ্ট পৌঁছায়, তার নাম বিকৃত করা হয়ে থাকে, তাকে তার মা বাবা যে তাদের মধ্যে তাদের কোনো বংশের ব্যাপারে কিংবা অন্য কোনো বিষয়ে যে যার মাধ্যমে লজ্জার মধ্যে তাকে ফেলা যেতে পারে, তার সামনে সে বিষয়ের আলোচনা করা হয়ে থাকে। কখনো কারো রঙের কারণে তাকে নিচু মনে করা হয়ে থাকে, সম্পদের দিক থেকে ধনী হওয়ার কারণে ছোট মনে করা হয়ে থাকে, কখনো নকল করে তার মাধ্যমে অন্য কাউকে কষ্ট দেওয়া হয়ে থাকে। তো বিভিন্ন এই ধরনের নিয়ম রয়েছে যে যাতে মানুষ বিভিন্ন নিয়মের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে সে অন্যকে নিম্ন মনে করে, তাকে নিয়ে উপহাসও করে, তার সাথে সাথে তাকে কষ্টও পৌঁছায়। এটা একেবারে ইসলামে হারাম, এটার কোনো অনুমতি নেই। মনে রাখবেন, কেউ যেন মনে না করে যে একেবারে ইসলাম হাসির অনুমতি দেয়নি, সবাই একসাথে বসে পরস্পরের মধ্যে এই ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি, এটারও লিমিট রয়েছে। ভালো অভ্যাস এটা নয়, কিন্তু কাউকে নিয়ে মজা করা আর কাউকে কষ্ট পৌঁছানো আর দুঃখ দেওয়ার বিষয় এটা অন্য কিছু, এটা অন্য কিছু, এ কাজে সম্পৃক্ত হবেন না। ভালো অভ্যাস অন্য কিছু, আর ভালো অভ্যাস বলা হয় যার মধ্যে ভালো চিন্তাধারা পাওয়া যায়, খুশ মেজাজ যার মধ্যে পাওয়া যায়, যার মধ্যে দুঃখ কষ্ট এবং অপমানজনক কোনো বিষয় থাকে না, এটা ভালো অভ্যাস। ভালো অভ্যাস জায়েজ, আর অনেক হাদিস দ্বারাও এটা সাবেত রয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, যদি তুমি এই কথার উপরে যোগ্য হও যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান অটল ছিলেন, অর্থাৎ খুশতাবি করতেন, যে আনন্দের সময়ও শুধু সত্য কথা বলো, কষ্ট দিও না, সীমা অতিক্রম করো না, আর মাঝে মাঝে হবে সব সময় নয়, অতঃপর মাঝে মধ্যে হবে সব সময় হবে না। তো এটা এ ধরনের, আমরা যদি রেওয়ায়তের মধ্যেও যাই কিছু না কিছু ঘটনা পাওয়া যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে একেবারে মিলেমিশে থাকতেন। এমন কোনার একটা ছোট ভাই ছিল, তার কাছে একটি চড়ুই ছিল, আর সেটা চড়ুই যেটা রয়েছে সেটার ব্যাপারে উনি তাকে বলতেন, ইয়া আবা উমায়ের মা ফালান নোগায়ের, সেই চড়ুই যেটা রয়েছে সেটা সেটা মরে গেল। তো উনি অনেক বিমর্ষ ছিলেন যে ছোট ভাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কথা ইরশাদ করতেন। এক ব্যক্তি বারেগাহে রিসালতে হাজির হলেন আর বললেন যে আমার সাওয়ারির জন্য উট দরকার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাকে উটনির বাচ্চা দিব। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটনির বাচ্চা দিয়ে আমি কি করব, আমি তার উপরে আরোহণ তো করতে পারবো না, আমি এটা দিয়ে কি করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর ইরশাদ করলেন, উটকেও তো উটনি জন্ম দেয়, অর্থাৎ যে উট হবে সেটাও তো কোনো উটনির বাচ্চাই তো হবে। এটা কতই না খুশ মেজাজ, মজাদার, কিন্তু এটা কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পদ্ধতি ছিল ওনার সাহাবিদের সাথে, কিন্তু মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ, আজ যে আমাদের অবস্থান রয়েছে সোশ্যাল মিডিয়ার এই যুগে, আর এক এক প্রকার মজা হয় কারো সামনে, আর একটি মজা করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া, কোনো সম্প্রদায়কে নিয়ে উপহাস করা, কোনো নির্ধারিত দিনী পোশাক পরিধানকারীর উপর উপহাস করা, এটার কারণে এটা চিন্তা করে না যে আমি সেই কৌমের কতগুলো মানুষের মনে কষ্ট দিচ্ছি, দুঃখ পৌঁছাচ্ছি, আমি এই এই নির্ধারিত বিষয়ে সম্পৃক্ত থাকা ব্যক্তি কতগুলো মানুষকে দিনই মানুষকে কষ্ট দিচ্ছে। আমাদের ধর্ম অনেক সুন্দর ধর্ম, তার শিক্ষা অনেক সুন্দর হয়ে থাকে, কিন্তু কাউকে সঠিকভাবে অর্থ তো শিখতে হবে, সঠিকভাবে বুঝতে হবে। তো এটা সূরায়ে হুজরাতের সে আয়াতে মুবারকা। আসুন তার তর্জমা পুনরায় শুনে নি এ আয়াতে মুবারকার, যে আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে কি ইরশাদ করেছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না।
হে ইমানদারগণ, কোনো জাতি অন্য কোনো জাতিকে নিয়ে উপহাস করবে না, তারা তাদের উপর হাসবে না যে হতে পারে যে তারা তার চেয়ে উত্তম, আর না মহিলা অন্য মহিলার প্রতি তারা হাসবে যে তিনি হতে পারে তার চেয়ে উত্তম। কাউকে বিদ্রুপ করবে না, কাউকে খারাপ উপাধির সাথে ডাকবে না, এটা আমাদের ধর্ম এটার অনুমতি দেয় না। আল্লাহ করিম আমাদের সকলকে কুরআনে পাকের সুন্দর শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।